বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল حياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا تَوَلَّى سَعَى
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর, যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েল পরাজিত হওয়াতেই হামাসের সঙ্গে আলোচনায় বাধ্য হয়েছে, মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। নেতানিয়াহুর সঙ্গে সংবাদ সম্মেলন, গাজাকে আমেরিকার মালিকানা নিতে চান ট্রাম্প, ফিলিস্তিনের হামাস ও সৌদি আরবের প্রতিবাদ। শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে দায় ভারতকেই নিতে হবে বললেন নাহিদ ইসলাম। হাসিনা ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার, মন্তব্য হাসনাত আবদুল্লাহ। এবং আমেরিকা থেকে দেশে ফিরল 225 অবৈধ ভারতীয়, 18,000 ভারতীয় অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে নিজের একটি লক্ষ্য অর্জন করতে পারেনি, এর পরিবর্তে তেল আবিব গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছে। গতকাল রাজধানী তেহরানে আল আকসা তুফান অভিযান ও গাজা যুদ্ধ সম্পর্কে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। আরাগচি বলেন ইহুদিবাদী প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক আদালত যুদ্ধাপরাধী ঘোষণা করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এটাকে প্রতিরোধে যোদ্ধাদের আরেকটি বিজয় হিসেবে চিহ্নিত করতে হবে। ফিলিস্তিনে আল আকসা তুফান অভিযানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে কোনো কিছু অর্জন করেনি এবং প্রতিরোধ যোদ্ধারা বিজয়ের বেশে বের হয়ে এসেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূলত তিনি তার প্রথম মেয়াদের নীতিতে ফিরে গেলেন। নির্বাহী আদেশের সই করার পর এবং সফররত ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের আগ মুহূর্তে ট্রাম্প সাংবাদিকদের জানান তিনি এই নির্বাহী আদেশে সই করতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট আদেশটির কথা উল্লেখ করে বলেন, সবাই চায় আমি এটি স্বাক্ষর করি, আমি তা করেছি এবং এটি ইরানের জন্য খুবই কঠিন হবে। এরপর ট্রাম্প দাবি করেন, আমেরিকা ইরানের সাথে একটি চুক্তি করতে চায়। তিনি বলেন, আমরা দেখব আমরা ইরানের সাথে একটি চুক্তি ব্যবস্থা করতে পারি কিনা বা কাজ করতে পারি কিনা। ট্রাম্প বলেন, তিনি আদেশটি স্বাক্ষর করে খুশি নন, কিন্তু আমেরিকাকে শক্তিশালী এবং দৃঢ় করার ক্ষেত্রে তার কাছে অনেক বিকল্প নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকাকে আমেরিকার মালিকানায় নিতে চান বলে যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ হয়েছে। আজ ওয়াশিংটন ডিসিতে মার্কিন নাগরিকরা আস্থায় নেমে গাজা বিক্রির জন্য নয় বলে স্লোগান দেন। আমেরিকা সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল হোয়াইট হাউসের যৌথ সংবাদ সম্মেলনে গাজা উপত্যকা নিয়ে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। ঘোষণা অনুযায়ী ট্রাম্প গাজা উপত্যকাকে আমেরিকার মালিকানা নিতে চান, একই সঙ্গে ফিলিস্তিনের প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে পাঠিয়ে উপত্যকাটির আভার উন্নয়ন এবং সেখানে কথিত বিশ্ববাসীর দখল প্রতিষ্ঠা করতে চান তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকা গাজা নিয়ন্ত্রণ নেবে এবং এর উপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। সব ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এই ভূখণ্ডের উপর তিনি তার দেশের দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তবে কিভাবে ও কোন কর্তৃত্ব বলে আমেরিকা গাজার দখল নিতে পারে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ট্রাম্পের ধারণাকে সমর্থন জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ে আলাদা রুমের ভবিষ্যৎ দেখেন। দুঃখিত, প্রেসিডেন্ট ট্রাম্প গাজা নিয়ে আলাদা রকমের ভবিষ্যৎ দেখেন। আমি মনে করি এটি এমন কিছু যা ইতিহাস বদলে দিতে পারে। এ সময় মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্পকে ইসরায়েলের এযাবৎকালের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে ব্যাখ্যা দেন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদেরকে গাজা উপত্যকা থেকে বহিষ্কার করার যে ঘোষণা দিয়েছেন তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ট্রাম্পের বক্তব্যকে বর্ণবাদী আখ্যা দিয়ে হামাস বলেছে, এই বক্তব্যের মাধ্যমে ফিলিস্তিনিদের মাতৃভূমি মুক্ত করার অধিকার অস্বীকার করার নগ্ন প্রচেষ্টা চালানো হয়েছে। হামাস আরও বলেছে, ইহুদিবাদী ইসরায়েল গত 15 মাসের বেশি সময় ধরে গাজায় যে ধ্বংসযজ্ঞ গণহত্যা চালিয়েছে তার একমাত্র উদ্দেশ্য ছিল গাজাবাসীকে এই উপত্যকা থেকে বহিষ্কার করা। হামাস নেতা সামি আবু জোহরি এক বিবৃতিতে বলেছেন, আমরা ট্রাম্পের বক্তব্যকে পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা ও গোলযোগ সৃষ্টি করার একটি রেসিপি মনে করছি। গাজায় আমাদের জনগণ এই পরিকল্পনাকে সফল হতে দেবে না। হামাসের অপর নেতা ইজ্জত আর রিস্ক ট্রাম্পের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। সৌদি আরব বলেছে, একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে না। গাজাকে সাফ করার বিষয়ে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে রিয়াদ বলেছে, ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে সরানোর যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে সৌদি আরব। ফিলিস্তিনিদের নিয়ে তাদের অবস্থা নিয়ে আলোচনা বা দর কষাকষির কোনো সুযোগ নেই বলে সৌদি আরব বিবৃতিতে উল্লেখ করা হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সৌদি আরবের অবস্থান দৃঢ় এবং আপোষহীন থাকবে। এর আগে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং দেশটিকে স্বীকৃতি দেওয়াতে কয়েক মাসের কূটনৈতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত এই তৎপরতা চলেছে। তবে গাজায় ইসরায়েলের হামলার পর আরব দেশগুলোর ক্ষোভের মুখে বিষয়টি স্থগিত করে সৌদি আরব। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে। তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তবে তার দায় দেশটিকে নিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ রাজধানীর বাংলা একাডেমির কবি শামসুর রহমান কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে, আমরা সেটা তাদের থেকে জানতে চাই। অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসাবে আমরা ভারতের কাছে জবাবদিহিতা চাইব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 5 আগস্ট আমরা হাসিনা আর ছাত্রলীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছি ও তার ফেসিবাদ যে কোনো রূপ মত পথ বা কোনো মিডিয়ার মাধ্যমে পুনর্বাসন হতে দেওয়া হবে না। তিনি বলেন, হাসিনার ভাষণ যদি কোনো মিডিয়াতে প্রচার করা হয় তাহলে আমরা ধরে নেব সেই মিডিয়া হাসিনাকে এখনও সহযোগিতা করছে, তারা দেশ জাতি ও জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 1994 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের সময় পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় ফাঁসির 9 আসামিসহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। আদালত বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হল। আমরা চাই না তারা আর 1 সেকেন্ডও কারাগারে থাকুক, এখনই সবাই মুক্তি প্রদানের নির্দেশ প্রদান করছি। আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুজিব রহমান। এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে পাবনা বিএনপির শত শত নেতাকর্মী অ্যানেক্স কোর্ট বিল্ডিং এর সামনে অবস্থান নেন। রায় শোনার পর তারা উল্লাসে ফেটে পড়েন। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গেই থাকুন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের বলুন কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে। রাজনৈতিক, ধর্মীয়, খেলাধুলা, খবরাখবর নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে? আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। +989937942441 নাম্বারটি আবারও বলছি, +989937942441। আবারও অনুরোধ, আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। আমেরিকা থেকে দেশে ফিরেছে 205 অবৈধ ভারতীয়। আজ দুপুর 1:55 অমৃতসরের শ্রী গুরুদাস রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর C-17 বিমানটি। ফেরত আসা ভারতীয়দের মধ্যে 33 জন হরিয়ানার বাসিন্দা, 30 জন পাঞ্জাবের, 3 জন করে উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের চণ্ডীগড়ের 2 জন বাসিন্দাও রয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকায় এখন চলছে অনুপ্রবেশকারী হটাও অভিযান। সে অভিযানের আওতায় ভারতীয়রাও রয়েছেন। পাঞ্জাব সরকার জানিয়েছে, ফিরে আসা ভারতীয়দের মধ্যে যারা সে রাজ্যের বাসিন্দা তাদের সব রকম সহায়তা করা হবে, তবে তার আগে সকলের কাগজপত্র খতিয়ে দেখা হবে। তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা তা দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমেরিকায় থাকা অন্তত 18,000 ভারতীয়কে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছে রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। রুশ দার্শনিক ও চিন্তাবিদ আলেকজান্ডার দুগিন মনে করেন, বিশ্ব এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা থেকে কয়েক মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন একটি সংবাদ ভাষ্য, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
রুশ দার্শনিক ও চিন্তাবিদ আলেকজান্ডার দুগিন মনে করেন, বিশ্ব এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা থেকে কয়েক মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং ইরান ও রাশিয়ার মতো দেশগুলোকে ওই ঐতিহাসিক ক্রান্তি লগ্নের জন্য প্রস্তুত থাকতে হবে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সাহাব নেটওয়ার্কের রুশ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি, ট্রাম্পের ক্ষমতা ফিরে পাওয়া, নতুন বহুজাতিক ব্যবস্থায় ইরান ও রাশিয়ার অবস্থান এবং মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে কথা বলেছে। মার্কিন কৌশলগত নীতিতে ব্যাপক পরিবর্তন আসার কথা তুলে ধরে দুগিন মত প্রকাশ করেন যে লিবারালিজম বা কথিত উদারনৈতিকতাবাদ ও বিশ্বায়ন ভিত্তিক মার্কিন একাধিপত্য বা কর্তৃত্বকামিতার অবসান ঘটেছে। সাংস্কৃতিক প্রভাব খাটানো, স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্বকে দুর্বল করা ও প্রচারণা ভিত্তিক কৃত্রিম বিপ্লব বা রঙিন বিপ্লবগুলোকে নেপথ্য থেকে পরিচালনা করা, এসবের পরিবর্তে এখন যে নতুন কৌশল মার্কিন সাম্রাজ্যবাদ বেছে নিয়েছে তা হলো এক ধরনের সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদ। এ পর্যায়ে ওয়াশিংটন বিশ্বের নেতা সেজে নয়, বরং এক স্বতন্ত্র সাম্রাজ্য হিসেবে নিজ স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাবে। দুগিন মনে করেন, ট্রাম্প এখন বিশ্ব ব্যবস্থার নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেয়া এবং বিশ্বায়নকামী নীতিগুলো পরিত্যাগের মাধ্যমে। এর অর্থ প্রথাগত জোটবদ্ধতার উপর নির্ভরতা কমিয়ে ও বিভিন্ন অঞ্চলে সরাসরি মার্কিন পেশি শক্তি প্রদর্শন করার নতুন কৌশল প্রয়োগ করছে ওয়াশিংটন। এই অবস্থায় রাশিয়া ও ইরান দুই স্বাধীন শক্তি হিসেবে পশ্চিমা আধিপত্যবাদের কারণে অতীতে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে মার্কিন কৌশল পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সুযোগগুলোকে কাজে লাগাতে পারে বলে দুগিন মনে করেন। তার মতে, ট্রাম্প অতীতের মতোই ইরান বিরোধী নীতি অব্যাহত রাখলেও তেহরানকে মোকাবেলার ক্ষেত্রে তার কৌশল হবে বাইডেনের কৌশলের চেয়ে ভিন্ন। ডেমোক্রেট দলীয় প্রশাসনের পর্যায়ক্রমিক ক্ষয় সাধন কৌশলের বিপরীতে ট্রাম্প সরাসরি ও দ্রুত চাপ দেওয়া নীতি ব্যবহার করতে চাইবেন। দুগিনের মতে, ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে ইসরায়েল আগের মতোই প্রাধান্য পাবে, ফলে ইরান ও প্রতিরোধ অক্ষের উপর মার্কিন চাপ বাড়তেই থাকবে। তবে ট্রাম্পের ডানপন্থী সহযোগী গ্রুপগুলোর ভেতরে ইসরায়েলকে লাগামহীন ও নিঃশর্ত সাহায্য দেওয়ার বিরোধী প্রতিবাদী কণ্ঠ শোনা যাচ্ছে। দুগিন ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত ঐক্যকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান ভূরাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করে এই ঐক্য সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে বলে মন্তব্য করেছে। তার মতে, ইরানের উচিত রাশিয়ার পারমাণবিক ছায়াতলে আশ্রয় নেওয়া এবং বিনিময়ে রাশিয়া এই অঞ্চলে ইরানের ভূ রাজনৈতিক সুবিধাগুলোকে ব্যবহার করতে পারে, যার মধ্যে রয়েছে পারস্য উপসাগর ও দক্ষিণ এশিয়ার সঙ্গে যোগাযোগের সুবিধা। তার মতে, রুশ মার্কিন ঐক্যের এই বিষয়টি কেবল কৌশল হিসাবেই জরুরি নয়, এক নতুন সভ্যতার ভিত্তি গড়ার কাজও পশ্চিমা চাপগুলো ঠেকানোর জন্য জরুরি। দুগিন ফিলিস্তিন ও গাজার সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে বলেছেন, এই সংঘাত বিশ্বে ইসরায়েল সম্পর্কে অতীতে যে ধারণা ছিল তা বদলে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েল গত কয়েক দশকে নিজেকে নির্যাতিত বা মজলুম হিসেবে তুলে ধরতে সফল হয়েছিল, কিন্তু গাজায় বেসামরিক জনগণের উপর ইসরায়েলের নির্বিচার গণহত্যা ওই চিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বিশ্ব জনমত এখন ইসরায়েলের বিপক্ষে। আর এটি সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয় এবং এর ফলে ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের প্রথাগত সহায়তাও নতুন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। দুগিন কয়েক মেরুকেন্দ্রিক এক নতুন বিশ্ব ব্যবস্থার উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে দৃঢ় আশাবাদী, যে ব্যবস্থায় একক মার্কিন আধিপত্যের পরিবর্তে চীন, রাশিয়া, ইরান ও ভারতের মতো দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আগের চেয়েও জোরালোভাবে, এবং এই নয়া বিশ্ব ব্যবস্থা লিবারালিজম ভিত্তিক সভ্যতার মোকাবেলায় গড়ে তুলবে এক নতুন সভ্যতা। উল্লেখ্য, ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের নীতি বা শুল্ক বৃদ্ধির নীতি বিভিন্ন দেশে বেশ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো, ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার হাতে থাকা সর্বশেষ কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে। কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল কানু এ খবর জানিয়ে বলেছেন, দ্বিতীয় ধাপের আলোচনা হবে মূলত গাজাবাসীর জন্য আশ্রয়, ত্রাণ সাহায্য ও পুনর্নির্মাণ প্রক্রিয়া নিয়ে। তেল আবিব যুদ্ধবিরতি চুক্তির মানবিক দিকগুলো বাস্তবায়নে গড়িমসি করছে বলেও তিনি অভিযোগ করেন। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের যোদ্ধাদের প্রতিশোধমূলক হামলায় দুই ইসরায়েলি সেনার নিহত হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েল পরাজিত হওয়াতেই হামাসের সঙ্গে আলোচনায় বাধ্য হয়েছে মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। নেতানিয়াহুর সঙ্গে সংবাদ সম্মেলন। গাজাকে আমেরিকার মালিকানায় নিতে চান ট্রাম্প। ফিলিস্তিনের হামাস ও সৌদি আরবের প্রতিবাদ। শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তার দায় ভারতকে নিতে হবে বললেন নাহিদ ইসলাম। হাসিনা ছাত্রলীগ এখন ডেথ চ্যাপ্টার মন্তব্য হাসনাত আবদুল্লাহর। এবং আমেরিকা থেকে দেশে ফিরল 205 অবৈধ ভারতীয়, 18,000 ভারতীয় অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদ সময় সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। এবারে চলুন পরবর্তী আসরে।
স্বাস্থ্য কথা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমরা পাঁচটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য বিষয়ক সমস্যা, স্নায়ুরোগ নিয়ে আলোচনা করেছি। আজ থেকে আমরা আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগ, কিডনি রোগ নিয়ে কয়েক পর্বে আলোচনা করব। আর কিডনি সমস্যার কথা প্রায় শোনা যায়, কিডনি রোগ বিষয়ক বর্তমান কিছু চিত্র তুলে ধরছি মূল আলোচনায় যাবার আগে। জাতীয় কিডনি ফাউন্ডেশনের তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় 3,80,00,000 বেশি মানুষ কিডনি রোগে ভুগছেন। আক্রান্তদের মধ্যে 40,000 বেশি কিডনি পুরোপুরি অকেজো হয়ে যাচ্ছে প্রতি বছর। রোগটি এখন উদ্বেগজনক অবস্থায় রয়েছে। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে প্রতি বছর 250,000 মানুষ মারা যাচ্ছে এই কিডনি রোগে। ফলে এই কিডনি রোগকে হালকা ভাবে দেখার আর কোনো সুযোগ নেই। তো উদ্বেগজনক কিডনি রোগটি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মেডিসিন, কিডনি রোগ ও ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন বিশেষজ্ঞ এই চিকিৎসক। তো জনাব ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
সালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ আমাকে স্বাস্থ্য কথার আসরে আমন্ত্রণ জানানোর জন্য।
জনাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, কিডনি রোগ নিয়ে আলোচনার শুরুতে আপনার কাছে জানতে চাইব, কিডনি কি, কোথায় থাকে, এর মূল কাজ আসলে কি? এ বিষয়ে সাধারণত আমরা তেমন কিছু জানি না, আমাদের অজ্ঞতা আছে। তো যদি আপনি একটু বিষয়টি বুঝিয়ে বলেন।
কিডনি আসলে একটি ইংরেজি শব্দ, এর আভিধানিক বাংলা হচ্ছে বৃক্ক। এটি হচ্ছে আমাদের শরীরের ছাকন যন্ত্র হিসাবে কাজ করে। এটি আমাদের পিঠের নিচের অংশে শিরদাঁড়ার দু পাশে অবস্থান করে। এর কাজ হচ্ছে আমাদের শরীরের যত দূষিত পদার্থ আছে, সাধারণত আমরা যে সমস্ত খাবার খাই সেগুলো সুষম খাদ্য, অসম খাদ্য, এমনকি আমরা যে সমস্ত ঔষধ গ্রহণ করি রোগ ভালো হওয়ার জন্য, সেগুলোরও একটা বর্জ্য পদার্থ থাকে সবকিছুরই। সেই বর্জ্য পদার্থগুলো যদি আমাদের শরীরে থেকে বের করে না দেওয়া যায়, তাহলে শরীরে জমে গিয়ে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করে এবং শরীর আস্তে আস্তে দুর্বলতার দিকে এগিয়ে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই জিনিসগুলোকে বের করে দেওয়ার কাজই করছে হচ্ছে কিডনি বা বৃক্ক। যেমনটা যদি আমরা সহজ ভাষায় বলি, চাপ তৈরির সময় আমরা যে ছাকনি ইউজ করি, ছাকনির মাধ্যমে আমরা লিকারটাকে উঠিয়ে ফেলে দিই, ঠিক সেই রকম ভাবেই আপনার এই কিডনি আপনার শরীরের সমস্ত দূষিত পদার্থ ছেকে বের করে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় আর ভালো রক্তটাকে আবার শরীরে ফিরিয়ে দেয়। এটাই হচ্ছে আমাদের কিডনির মূল কাজ।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, আপনি কিডনি সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, কিডনির মূল কাজ কি সে কথাও বললেন। তো প্রসঙ্গ ধরেই জানতে চাইছি, কিডনি দেখতে কেমন?
কিডনি দেখতে কিন্তু আপনার সিমের বিচির মতো, এর ওজনও খুব বেশি না। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা যদি সহজ ভাষায় বলি 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার, তার মানে দৈর্ঘ্যে এটা 9 থেকে 10 সেন্টিমিটার হয়। কিন্তু এটা শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে, যে শরীরের যত দূষিত পদার্থ, যেটা আমি আগেই বলেছি বর্জ্য পদার্থ আছে, সেটা শরীর থেকে বের করার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আপনার টয়লেটের মাধ্যমে, একটা হচ্ছে প্রস্রাবের মাধ্যমে। কিন্তু বেশিরভাগ বের হচ্ছে প্রস্রাবের মাধ্যমে, সেটাই করছে হচ্ছে কিডনি। যার কিডনিটা কোনো কারণে দুর্বল হয়ে যায়, তার এই ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো বের হতে পারে না এবং সেটা শরীরের বিভিন্ন জায়গায় জমে গিয়ে বিভিন্ন রকম রোগ বা অন্যান্য অঙ্গের ক্ষতি সাধন করে।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, আমরা তো কিডনির রোগ নিয়ে বা অসুস্থ কিডনি নিয়ে কথা বলবো, তার আগে যদি আপনি একটু বলেন সুস্থ কিডনির লক্ষণ কি?
সুস্থ কিডনির আসলে নিজস্ব কোনো লক্ষণ নাই। যেমনটা আমি আগেই বলেছি যে কিডনির মূল কাজটাই হচ্ছে শরীরে ছাকন যন্ত্রের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থগুলো বের করে দেওয়া। এখন যদি দেখা যায় যে কিডনি যদি আমার ঠিক মতো কাজ না করে, তাহলে এই বর্জ্য পদার্থগুলো শরীরে জমে যাবে আর এটা যে অঙ্গে জমে যাবে সেই অঙ্গের লক্ষণটা প্রকাশিত হবে। যেমন যদি আমরা বলি যে এটা যদি মস্তিষ্কে জমে যায়, তাহলে পেশেন্টের মাথা ব্যথা, মাথা ঘুরানো, কোনো কাজে কনসেন্ট্রেট করতে না পারা, চোখ ঝাপসা আসা, বমি বমি ভাব, এগুলো আসতে পারে। আবার এটা যদি শ্বসনতন্ত্রে বা ফুসফুসে জমা হয়, যেটাকে আমরা বলি পালমোনারি রেনাল সিনড্রোম, সেটা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে পেশেন্টের শ্বাসকষ্ট হবে, কাশি হবে, একটুতে হাঁপিয়ে যাবে। আবার এটা যদি হৃৎপিণ্ডে জমা হয়, তাহলে বুক ধড়পড় করবে, বুকে ব্যথা হবে, পেশেন্ট শুতে পারবে না, হাত পায়ে পানি চলে আসবে, এই ধরনের লক্ষণগুলো দেখা দেবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে কিডনির সুস্থতার লক্ষণ আসলে অন্যান্য অঙ্গের সুস্থতার লক্ষণ দেখেই প্রকাশিত হয়। যদি আপনার অন্যান্য অঙ্গ ভালো থাকে, তাহলে বুঝতে আপনি কিডনি প্রপারলি কাজ করছে। যেমন ধরুন কোনো এক রোগী বা কেউ যদি শ্বাসকষ্ট নিয়ে আসে, সাথে যদি পেশেন্টের কাশি থাকে, আমরা শ্বসনতন্ত্রের সমস্যা ধরেই নিই, কিন্তু তারপরও আমরা একটা কিডনির পরীক্ষা করে নিই। যদি দেখা যায় যে কিডনি সঠিকভাবে কাজ করছে না, তখন আমরা ভেবে নিই সম্ভবত কিডনি যেহেতু কাজ করছে না, সেটার কারণেই শ্বসনতন্ত্রের সমস্যাটা হয়েছে। এক কথায় বলতে পারি আমরা যে কিডনির নিজস্ব কোনো সুস্থতার লক্ষণ আমরা বাহ্যিকভাবে বুঝতে পারবো না, এটা অন্যান্য অঙ্গের সুস্থতার উপরেই তার লক্ষণগুলো প্রকাশিত হয় আর কি।
শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আসরে একটি অতি গুরুত্বপূর্ণ রোগ কিডনি রোগ নিয়ে আলোচনা শুনছেন আর আলোচনা করছেন মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন। আমরা একটা মিউজিক বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শীঘ্রই।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আসরে। অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, আমাদের আজকের পর্বে হাতে আর তেমন সময় নেই, আপনার কাছে এবারে জানতে চাইব কিডনি রোগ কেন হয়, কিডনির রোগ কি এবং কিভাবে এই রোগগুলোকে ভাগ করা যায় বা কত ভাগে ভাগ করা যেতে পারে।
কিডনির রোগগুলোকে যদি আমরা ভাগ করে নিই দুভাবে, সেটা প্রথমটা এরকম যে কিডনির নিজস্ব কিছু রোগ হয় যেটার জন্য কিডনি দুর্বল হয়ে যায়, অথবা অন্যান্য অঙ্গের রোগের জন্য বা অসুস্থতার জন্য কিডনি সেকেন্ডারিভাবে দুর্বল হয়ে যায়। এখন কিডনির যে সমস্ত নিজস্ব রোগ হয় সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে কিছু বংশানুক্রমিক রোগ, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ বা অটোমিউন কিছু ডিজিজ রয়েছে যেগুলো আসলে বংশানুক্রমে চলে আসে। এগুলোর মধ্যে কিছু গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে যেগুলো আসলে কিডনিকে আক্রান্ত করে এবং এগুলো প্রপারলি চিকিৎসা না করলে আস্তে আস্তে কিডনি ফেলুরের দিকে চলে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের নিজস্ব কিছু অব্যবস্থাপনার জন্য কিডনির রোগ হয়ে থাকে, যেমন আমরা যত্রতত্র ব্যথার ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক্স খাচ্ছি, আমরা বেশি ফ্যাটি ফুড খাচ্ছি, আমাদের যে বর্তমান ফাস্ট ফুড বা আমাদের সেডেন্ডারি লাইফস্টাইল যেটা আছে এটার জন্য কিডনি দুর্বল হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত যেটা সেটা হলো যে আমাদের শরীরে কিডনির রোগ নাই ঠিক আছে, কিন্তু অন্যান্য রোগ যদি অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে, যেমন আমি বলতে চাচ্ছি যদি একটা পেশেন্টের ডায়াবেটিস থাকে অথবা উচ্চ রক্তচাপ থাকে এবং সে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ যদি নিয়ন্ত্রণে না থাকে, এক সময় আস্তে আস্তে এটা কিডনির উপরে চাপ সৃষ্টি করে এবং এক সময় কিডনি দুর্বল হয়ে যায় এবং সেই পেশেন্টটি ডায়াবেটিসের সাথে অথবা উচ্চ রক্তের সাথে কিডনি ফেলিওর নিয়ে চলে আসে।
অধ্যাপক ডাক্তার ইসমাইল হোসেন, আপনার পেশাগত ব্যস্ততার মধ্যেও রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরকে সময় দেওয়ার জন্য আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে এবং রেডিও তেহরানকে ধন্যবাদ জানাচ্ছি, আর বিশ্ব থেকে যারা স্বাস্থ্য কথার আসরে আমার আলোচনা শুনলেন সবাইকে শুভেচ্ছা, সালাম আলাইকুম।
আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসর থেকে আমি এখানেই বিদায় চাইছি। আগামী সপ্তাহে কিডনি রোগ নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিয়মিত ব্যায়াম করুন, বিশুদ্ধ পানি পান করুন এবং স্বাস্থ্যসম্মত খাবার খান।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
আলোকোজ্জ্বল দশ প্রভাত,
শ্রোতা বন্ধুরে সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোকোজ্জ্বল দশ প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে ইসলামী বিপ্লবের অগ্রযাত্রা এখনও বিশ্বের গবেষক, বিশ্লেষক, চিন্তাবিদ ও পর্যবেক্ষকদের কাছে অন্যতম প্রধান আলোচ্য বিষয়। এই বিপ্লবের বিপুল ও বহুমাত্রিক সাফল্যকে বড় ধরনের অলৌকিক সাফল্য বলা যায়, কারণ যে বিপুল বাধা, যুদ্ধ, সংঘাত, অবরোধ আর নিষেধাজ্ঞা এবং বিরামহীন বিষাক্ত প্রচারণার শিকার হয়েছে ইসলামী ইরান ও তার মহান বিপ্লব, তা হাজার বছরের ইতিহাসে নজিরবিহীন। এত সব বাধা, নিষেধাজ্ঞা ও প্রচারণার শতভাগের এক ভাগও যদি বিশ্বের অন্য কোনো দেশের সরকার বা সেখানকার রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে প্রয়োগ করা হতো, তাহলে বহু আগেই সেই সরকার ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ত এবং নতজানু হতো শত্রুদের কাছে। কিন্তু ইরানের ইসলামী বিপ্লব ও বিপ্লবী ইরানি জাতি অর্থনৈতিক খাত সহ কোনো খাতে বাইরের শত্রুর নজিরবিহীন বাধা আর নিষেধাজ্ঞার কারণে বেশ অসুবিধা ও হয়রানির শিকার হলেও এসব কিছুই ইসলামী ইরানের দুর্বার অগ্রযাত্রাকে থামাতে পারেনি মোটেও। বরং এসব বাধা ও নিষেধাজ্ঞা ইরানের জন্য সাপে বরে পরিণত হচ্ছে এবং যেসব খাতেই বাধা আসছে ইসলামী ইরান সেসব খাতেই হয়ে উঠছে স্বয়ংসম্পূর্ণ বা প্রায় পুরোপুরি স্বনির্ভর।
উল্লেখ্য, পাশ্চাত্যের ব্যাংকিং নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানির আয় কিছুটা বাধাগ্রস্ত হলেও বা রপ্তানি আয়ের অর্থের প্রবাহ দেশে ফেরত আসতে দেরি হলেও ইরান পণ্যের বিনিময়ে পণ্য প্রদান ব্যবস্থা বা বার্টার সিস্টেম সহ নানা ধরনের বিকল্প পদ্ধতি ব্যবহার করে এই সমস্যা সমাধান করছে। এছাড়াও পেট্রোকেমিক্যাল পণ্য সহ তেল বহির্ভূত নানা পণ্যের রপ্তানি বাড়িয়ে দিয়ে ইসলামী ইরান তার অর্থনীতিকে অপরিশোধিত জ্বালানি তেলের নির্ভরতা থেকে অনেকাংশেই বের করে আনতে সক্ষম হয়েছে। আগামী অল্প কিছু কালের মধ্যেই ইরানের অর্থনীতির সিংহভাগই জ্বালানি তেল বিক্রির নির্ভরতা থেকে মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। এভাবে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি হয়ে উঠছে বহুমুখী, বৈচিত্র্যময় ও স্বনির্ভর।
আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, সমরনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্য অনেক খাতে বিপ্লবী ইরানের বিস্ময়কর সাফল্যের অন্যতম প্রধান কারণ হল এই বিপ্লবের সর্বোচ্চ নেতার সময় উপযোগী বিপ্লবী ও ইসলাম সম্মত দিক নির্দেশনা এবং জনগণ ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের পক্ষ থেকে এই মহান নেতার প্রতি একনিষ্ঠ আনুগত্য। ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের আহ্বানে যেমন ইরানের মুসলিম জাতির সংখ্যাগরিষ্ঠ অংশই জীবনকে বিপন্ন করতে প্রস্তুত ছিল সবসময়, তেমনি এখনও ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান কাণ্ডারি আয়াতুল্লাহ উজমা খামেনির ডাকে সংগ্রামী এই জাতির বেশিরভাগই একই ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের আহ্বানে ইরানি জাতি দীর্ঘ 8 বৎসর ধরে প্রত্যক্ষ জিহাদে অংশ নিয়েছে, আর এখনও ইরানি জাতি খোমেনির স্থলাভিষিক্ত সর্বোচ্চ নেতার আহ্বানে অর্থনৈতিক জিহাদ ও সাংস্কৃতিক জিহাদে অংশ নিয়ে বৎসরের পর বৎসর ধরে নানা ধরনের ত্যাগ ও কুরবানির নজির দেখাতে সক্ষম হয়েছে।
ইরানি যুব সমাজের এক উল্লেখযোগ্য অংশ ইসলাম ও মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সুদৃঢ় করেছে। তাদের অনেকেই ছিলেন শহীদ হওয়ার জন্য ব্যাকুল এবং শেষ পর্যন্ত সেই মহান মর্যাদার অধিকারী হয়েছেন। শাহাদাতের এই সংস্কৃতি ইরানি যুব সমাজ ও ইসলামী চেতনায় উজ্জীবিত সশস্ত্র বাহিনীর এক বড় অংশের মধ্যেই অঙ্গাঙ্গীভাবে মিশে আছে বা বদ্ধমূল হয়ে আছে। কারবালা ও মহান আশুরা ত্যাগের সংস্কৃতি ইসলামী ইরানে যেন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবের বিজয় সহ নানা ধরনের চোখ ধাঁধানো সাফল্যের রহস্য লুকিয়ে আছে এই আশুরা সংস্কৃতির মধ্যেই, যার অন্যতম স্লোগান হল প্রতিটি দিনই আশুরা ও প্রতিটি ময়দানই কারবালা। ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্যের অন্যতম প্রধান চালিকা শক্তি তথা শাহাদাতের সংস্কৃতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দেশটির নারী সমাজ।
ইরানের বিপ্লবী নারীদের অনেকেই বিয়ের পর হাতের মেহেদির রং ম্লান না হতেই স্বামীকে জিহাদে যাওয়ার অনুমতি দিতে অভ্যস্ত ছিলেন এবং সংগ্রামী মায়েদের অনুপ্রেরণা থাকায় যুবক পুত্ররা দ্বিগুণ উৎসাহ নিয়ে জিহাদে অংশ নিয়েছেন। জিহাদের ডাক এলে ইরানে আজও সে একই চিত্র দেখা যাবে। মোট কথা, শাহাদাত ও জিহাদের প্রতি অসাধারণ আকর্ষণের ক্ষেত্রে ইরানের নারী ও পুরুষ উভয়ই মুসলিম জাতিগুলোর জন্য অনুকরণীয় মডেল বা আদর্শ হিসেবে সম্মান পাওয়ার যোগ্য। অন্য কথায়, ইরানের ইসলামী বিপ্লবের আধ্যাত্মিক অগ্রগতিরই অন্যতম স্বাক্ষর হচ্ছে দেশটিতে শাহাদাতের সংস্কৃতির বিস্তার এবং এর প্রাতিষ্ঠানিকতা। খাঁটি মোহাম্মদী ইসলাম তথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আখলে বাইতের ধারায় প্রচারিত ইসলামের কল্যাণেই এসব অগ্রগতি অর্জন করতে পেরেছে ইরানের সংগ্রামী মুসলমানরা। ধর্মীয় নেতৃত্বের প্রতি জনগণের, বিশেষ করে বিপ্লবী যুব সমাজের অসাধারণ আনুগত্য ইসলামী ইরানকে আরও বড় বড় সাফল্য অর্জনের পথে এগিয়ে নিতে সহায়তা করবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
মহান আল্লাহ ইরানের বিপ্লবী মুসলিম জাতিকে প্রকৃত ইসলাম ও ইমানের পথে অবিচল রাখুন। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বিশ্বের ইসলাম প্রেমী ও মুক্তিকামী জনগণের পক্ষ থেকে এ প্রার্থনা জানিয়ে শেষ করছি আজকের এ পর্বের আলোচনা। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরো কথা বলব আগামী আসরগুলোতে।
কথা হবে সে আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জীবনশৈলী।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। জীবনকে সুন্দরভাবে সাজানোর অনুষ্ঠান জীবনশৈলীতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
অনস্বীকার্য বাস্তবতা হচ্ছে নতুন নতুন প্রযুক্তি মানুষের দৈনন্দিন কার্যক্রমকে সহজতর করে। প্রযুক্তির সহযোগিতায় জীবনে আরও সুশৃঙ্খল করা সম্ভব, কিন্তু মনে রাখতে হবে প্রযুক্তিরই ভালো মন্দ দুটি দিকে রয়েছে। ভার্চুয়াল জগৎ বা ইন্টারনেটও তেমনি একটি প্রযুক্তি, যা সঠিকভাবে ব্যবহার করলে জীবন আরও সুন্দর হয়ে উঠতে পারে। আবার উল্টো ঘটনাও ঘটতে পারে যদি আমরা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে সচেতন না হই। গত আসরে আমরা মানব জীবনে ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রভাব নিয়ে খানিকটা আলোচনা করেছি। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
ইন্টারনেট বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি সামাজিক যোগাযোগ স্থাপনেও ব্যবহার হচ্ছে। প্রতি মুহূর্তে কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। গত আসরেও যেমনটি আমরা বলেছি, অনেকে ইন্টারনেটে সময় দিতে গিয়ে পরিবারকে সময় দেওয়ার কথা ভুলে যাচ্ছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারিবারিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ও গবেষক ডক্টর আফশিন তাবাতাবাই এ সম্পর্কে বলেছেন, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক আলোচনা জরুরি। এর ফলে পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধি পায় এবং এ ধরনের পরিবেশ যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু অনেক পরিবারই নিজেদের মধ্যে আলাপ আলোচনার সংস্কৃতি নেই, যে যার মতো চলছে ও সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে নানা সমস্যার জন্ম নিচ্ছে। এর ফলে যে কোনো সমস্যায় হতাশ হয়ে পড়ার প্রবণতা বাড়ছে। হতাশার কারণে নানা ধ্বংসাত্মক পথও অনেকে বেছে নিচ্ছেন। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা না থাকায় অনেকে ইন্টারনেটের প্রতি আরও বেশি আকৃষ্ট হচ্ছেন। একবার ইন্টারনেটের প্রতি আকর্ষণ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছালে পরিবারের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধ আরও কমতে থাকে। পরিবারের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠতা ও আন্তরিকতা হ্রাসের সঙ্গে ইন্টারনেটের প্রতি আকর্ষণের পারস্পরিক সম্পর্ক রয়েছে।
ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণের পেছনে প্রধানত পাঁচটি কারণ কাজ করে। এক, যৌন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের প্রতি ঝোঁক প্রবণতা। দুই, ইন্টারনেটের মাধ্যমে নতুন নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রবল আগ্রহ। তিন, জুয়াসহ এ ধরনের নেশা সৃষ্টিকারী বিভিন্ন খেলার প্রতি ঝোঁক প্রবণতা। চার, নতুন নতুন তথ্য সংগ্রহের মাত্রাতিরিক্ত আগ্রহ। এবং সর্বশেষ, কম্পিউটার গেমের নেশা। ইন্টারনেটের প্রতি আসক্ত ব্যক্তিরা সাধারণত সামাজিক তৎপরতা কমিয়ে দেয়, নিত্য প্রয়োজনীয় কাজের প্রতি তাদের আগ্রহ হ্রাস পায়। পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে বাধা পেলে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ইন্টারনেটের প্রতি নেশাগ্রস্তদের মধ্যে অনেকেই সাধারণত দিনে 6 ঘন্টার বেশি সময় কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বা ট্যাবলেটের সামনে বসে সময় কাটায়। তাদের সমবয়সী বা বন্ধুবান্ধবদের সঙ্গে মেশার তেমন কোনো আগ্রহ তাদের মধ্যে থাকে না।
এ ধরনের ব্যক্তিরা মনে করেন তাদের সামনে থাকা যন্ত্রটিই তাদের বড় বন্ধু। আসলে যখন মানুষের বন্ধুত্ব গড়ে ওঠার সবচেয়ে উপযুক্ত বয়স, ঠিক সে বয়সেই যদি তারা দিনের এতটা সময় কম্পিউটার গেম বা যৌন বিষয়ক ওয়েবসাইট নিয়ে ব্যস্ত সময় কাটায়, তাহলে কারো সঙ্গে বন্ধুত্ব হওয়া খুব কঠিন। তরুণদের মধ্যেই এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। আসলে তরুণরা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কারণে বাস্তব জীবনে নিঃসঙ্গ হয়ে পড়ছে। এ অবস্থায় এ ধরনের ছেলেমেয়েদের বাবা মা এবং শিক্ষকদের অনেক দায়িত্ব রয়েছে। ছেলেমেয়েদেরকে কেবল প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিলেই চলবে না, পাশাপাশি সামাজিক হয়ে ওঠার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। অন্যথায় বাস্তব জীবনের অনেক সমস্যায় তারা আর সমাধান করতে পারবে না। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রতি অতিনির্ভরতার কারণে জীবনের প্রকৃত স্বাদ উপভোগ করাই তাদের জন্য কঠিন হয়ে পড়বে।
রাতে ঘুমানোর সময় এ ধরনের একটা ডিভাইস হাতে নিয়ে শুতে গিয়ে অনেকেই নির্দিষ্ট সময়ের অনেক পরে ঘুমান। এ অভ্যাস আস্তে আস্তে ঘুম না আসার কারণে পরিণত হচ্ছে। অধিকাংশ শিশুই মোবাইলে গেম খেলে অথবা কার্টুন দেখে। বর্তমান সময়ে শিশুরা যে ভিডিও গেমস পছন্দ করে তার অধিকাংশেরই উপজীব্য হচ্ছে হিংস্রতা, মারামারি ও যুদ্ধ। এ কারণে এসব বিষয়ে শিশু কিশোরদের উপর মানসিক, শারীরিক ও সামাজিক প্রভাব ফেলে। চিকিৎসকদের ভাষ্য মতে, ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রতি আসক্তির কারণে একজন ব্যবহারকারী প্রথমেই মাথা ব্যথার মতো সমস্যায় ভুগতে শুরু করেন। শিশু কিশোরদের মধ্যে এ অবস্থা বেশি দেখা যায়। মাথা ব্যথার পর চোখের সমস্যা দেখা দেয় এবং মেরুদণ্ডে সমস্যা হয়। ভার্চুয়াল জগতের নানা গেমস ও কার্টুনের প্রভাবে অনেক শিশুই সহিংসতার দিকে ঝুঁকে পড়ছে।
গেমস খেলতে খেলতে শিশু কিশোরদের মধ্যে শুধু জয়ের মানসিকতা গড়ে উঠছে, পরাজয় মেনে নেয়া বা সইতে পারার মানসিকতা তাদের তৈরি হয় না। ফলে পরাজয় না সইতে পেরে তারা ব্যাপকভাবে হতাশ হয়ে পড়ে। এর প্রভাব পড়ে জীবনের সব কিছুর ওপর। এ ধরনের নানা কারণে ইন্টারনেটে আসক্ত শিশু কিশোররা সামাজিকভাবে বিকশিত হয় না। তাদের মধ্যে এ ধারণা গড়ে ওঠে যে ইন্টারনেট ভিত্তিক গ্রুপগুলোই হল সবচেয়ে আধুনিক চিন্তা চেতনার অধিকারী। নিজে যে গ্রুপের সদস্য, সেই গ্রুপের চিন্তা চেতনার বাইরে অন্য কিছু সে ভাবতে পারে না। এ কারণে এক পর্যায়ে তার দৃষ্টিভঙ্গিও একপেশে হয়ে ওঠে। ভার্চুয়াল জগতের বাইরে বাস্তব জগৎ তার কাছে তুচ্ছ মনে হয়। এভাবে এক পর্যায়ে সে নিজেকে স্বেচ্ছায় একঘরে করে ফেলে। এ ধরনের প্রবণতার কারণে অধিকাংশ শিশু আত্মকেন্দ্রিক হয়ে বেড়ে ওঠে।
ইন্টারনেটের প্রতি আসক্তি শিশুদের সামাজিক দক্ষতাও নষ্ট করছে। শিশু কিশোররা সবসময় ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকার কারণে সেখানে নানা বিনোদন খুঁজতে থাকে, কিন্তু এর পরিণতি হয় ভয়াবহ। এর ফলে অনেক ক্ষেত্রে অবাধ যৌনাচারের প্রতি ঝোঁক বাড়ছে, যা পারিবারিক ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সুন্দর ও সফল জীবনযাপনের জন্য সব মানুষেরই কিছু যোগ্যতা ও দক্ষতা অর্জন জরুরি। বর্তমানে ইন্টারনেট বা ভার্চুয়াল জগৎকে কিভাবে কোন কাজে ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা থাকবে না তা জানা খুবই জরুরি। প্রয়োজনে এ বিষয়ে প্রশিক্ষণ নেওয়া উচিত। এই জগতের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রেখে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় তা যদি জানা না থাকে তাহলে ভয়াবহ সংকটের আশঙ্কা দেখা দেয়।
প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনকে সুন্দরভাবে সাজাতে আমরা সবাই এ বিষয়ে আরো সচেতন হব, এ প্রত্যাশায় শেষ করছি আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।